الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
اللہ تعالیٰ قرآن کریم میں فرماتا ہے
قرآن شریف ہے اللہ تعالیٰ بولن
یا ایھا الذین آمنوا
یا ایھا الذین آمنوا اجتنبوا کثیرا من الظن ان بعض الظن اثم
اے لوگو جو ایمان لائے ہو
ہے جارا ایمان اینچو خوب بیشی সন্দেহ করা থেকে বিরত থাকো, কেননা কোনো কোনো সন্দেহ পাপের কারণ হয়ে থাকে। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, মানুষ যখন কুধারণা এবং সন্দেহের বশবর্তী হওয়া আরম্ভ করে তখনই অশান্তির সূচনা হয়। যদি ভালো ধারণা পোষণ করা হয় তাহলে কিছু দেয়ার তৌফিক লাভ হয়। প্রথম পদক্ষেপেই যদি মানুষ ভুল করে তাহলে গন্তব্যে পৌঁছা কঠিন হয়ে যায়। তিনি বলেন, কুধারণা করা অনেক বড় পাপ যা মানুষকে অনেক পুণ্য থেকে বঞ্চিত রাখে, আর এটি বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে বিষয় পৌঁছে যায় যে মানুষ খোদা সম্পর্কে কুধারণা পোষণ করা আরম্ভ করে। আরেক জায়গায় তিনি বলেন, কারো ভিতরকার অবস্থার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই, কারো হৃদয়ে কি আছে তা অবগত হওয়া আমাদের জন্য সম্ভব নয়, আর সেটি সেখানে হস্তক্ষেপ করা পাপ। মানুষ এক ব্যক্তিকে পাপি মনে করে অথচ সে নিজে তার চেয়ে বেশি পাপিষ্ট হয়ে থাকে। তড়িঘড়ি কুধারণা পোষণ করা ভালো নয়, তড়িঘড়ি কুধারণা পোষণ করা ভালো কাজ নয়। বান্দাদের হৃদয়ে হস্তক্ষেপ করা, অর্থাৎ এই কথা মনে করা যে মানুষের হৃদয়ে কি আছে আমরা জানি, এটি খুবই স্পর্শকাতর একটি ব্যাপার। কেন স্পর্শকাতর, কেন এটি সংবেদনশীল ব্যাপার? তিনি বলছেন যে এর কারণ হল এটি অনেক জাতিকে ধ্বংস করেছে, কেননা তারা নবী এবং তাদের মান্যকারীদের সম্পর্কে কুধারণা করেছে। পূর্বেই বলা হয়েছে যে ফলশ্রুতিতে আল্লাহ সম্পর্কেও কুধারণা করা আরম্ভ হয়ে যায়। এমন কুধারণা পোষণকারীদের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মসীহ মওউদের কিছু ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি এইগুলো বলেছেন। হযরত মসীহ ইসলাম যেভাবে বলেছেন যে মানুষ নবী এবং আহলে বাইত সম্পর্কে সন্দেহ পোষণ করত, হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু তার যুগে সবচেয়ে বেশি এর সম্মুখীন হয়েছেন। এক জায়গায় তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে খলিফা নিযুক্ত করেছেন আর তিনি আমাকে সবসময় সাহায্য সমর্থন যুগিয়েছেন। এক অন্ধ ও জন্মান্ধ ছাড়া আর কেউ এই কথা অস্বীকার করতে পারবে না যে আল্লাহ তাআলা সবসময় আকাশ থেকে আমার সাহায্যের জন্য স্বীয় ফেরেশতা নাজেল করেছেন। আপত্তিকারীদেরকে তিনি বলছেন যে তোমরা এখনো আপত্তি করে দেখতে পারো, তোমরা অবগত হবে যে সব আপত্তির ফলাফল কি প্রকাশ পায়। এমন আপত্তি হযরত মসীহ মওউদের বিরুদ্ধে করা হয়েছে। একবার কেউ যখন এমন আপত্তি করে, তিনি আলাইহিস সালাম বলেন চাঁদা সম্পর্কে আপত্তি করলে তিনি বলেন যে ভবিষ্যতের জামাতের জন্য এক কানাকড়ি প্রেরণ করা তোমার জন্য নিষিদ্ধ বা হারাম। এরপর দেখো এর ফলে খোদার জামাতের কি ক্ষতি হয়। তিনি বলেন যে আমিও এদেরকে একইভাবে বলবো যে ভবিষ্যতে জামাতের সাহায্যের জন্য এক পয়সা দেওয়া তোমাদের জন্য হারাম বা নিষিদ্ধ। যারা খলিফা ওয়াক্তের খরচ করার সম্পর্কে আপত্তি করে তাদেরকে বলছেন, তিনি বলেন যদিও কঠোর কোন শব্দ ব্যবহার করার আমার অভ্যাস নেই, কিন্তু আমি বলবো যে তোমাদের ভিতর বিন্দুমাত্র সততা বা ভদ্রতা থাকে, তাহলে এরপর এক কানা করে জামাতকে দেবে না। এরপর দেখো যে জামাতের কাজ চলে নাকি বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা অদৃশ্য থেকে সাহায্যের ব্যবস্থা করবেন আর গায়েব থেকে এমন লোকদের প্রতি এলহাম করবেন যারা নিষ্ঠাবান হবে। আর যারা জামাতের জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করা গর্বের কারণ মনে করবেন, তিনি বলেন যে তোমরা কি জানো না হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের এই মর্যাদার কথা বলতে গিয়ে বলেন, তার পাঁচ সন্তান সম্পর্কে বলতে গিয়ে বলেন যে বেশ মকবরায় কবরস্থ হওয়ার যে নিয়ম আছে আমার সন্তানদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার ব্যতিক্রম রেখেছেন। হযরত উম্মুল মোমেনিন এবং তার পাঁচ সন্তান ওসিয়ত ছাড়াই তারা বেহেশত মকবরায় কবরস্থ হবে। যে ব্যক্তি এ সম্পর্কে আপত্তি করবে সে মুনাফিক। যদি আমরা অন্যায় ভাবে মানুষের রূপে আত্মসাৎকারী হতাম, তাহলে স্বতন্ত্র নিদর্শন কেন রেখেছেন আর ওসিয়ত ছাড়া বেহেশত মকবরায় কবরস্থ হওয়ার কেন অনুমতি দিতেন? তাই যে আমাদের উপর আপত্তি করে সে হযরত মসীহ মওউদের বিরুদ্ধে আপত্তি করে, যে হযরত মসীহ মওউদের উপর আক্রমণ করে সে খোদার উপর আক্রমণ করে। আমার ভালোভাবে স্মরণ আছে হযরত মসীহ ইসলাম একবার বাগানে যান আর বলেন আমাকে এখানে রৌপ্য নির্মিত কবর দেখানো হয়েছে, রূপার কবর দেখানো হয়েছে। ফেরেশতা বলে যে এটি তোমার এবং তোমার পরিবার পরিজনের কবর, সে কারণে সেই বিশেষ এনক্লোজার বা ভূমিখণ্ড তার পরিবারের জন্যই বিশেষ। যদিও এই স্বপ্ন ছাপা হয়নি, কিন্তু আমার মনে আছে এভাবেই তিনি বলেছেন। সুতরাং খোদা তাআলা আমাদের কবরও রূপা দ্বারা পাকা করিয়ে মানুষকে অবহিত করেছেন যে এরা নিজেদের জীবদ্দশায় মানুষের রূপে আত্মসাৎ করে। আমরা তো তাদের মৃত্যুর পরও মানুষকে তাদের দ্বারা কল্যাণ মণ্ডিত করব। সুতরাং আল্লাহ তাআলা আমাদের মাটিকে রূপায় পরিবর্তন করছেন আর তোমরা আপত্তি করে নিজেদের রূপাকে মাটি করছো। তিনি বলেন মুনাফিক সচরাচর গোপনে কথা বলে অভ্যস্ত হয়ে থাকে, তাই আমি প্রকাশ্যে স্পষ্ট করে কথাগুলোর উপর আলোকপাত করলাম, নতুবা আমি আল্লাহর জন্য চাঁদা দিয়ে বলে বেড়াবো যে আমি এত টাকা চাঁদা দিয়েছি, এতে আমার চরম লজ্জা হয়। কিন্তু তাঁর যুগে যেহেতু একটি প্রশ্ন উঠানো হয়েছে, আমি বলেছি যে তিনি সবচেয়ে বেশি বিরোধী এবং মুনাফিকদের সম্মুখীন হয়েছেন। যদিও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন প্রশ্ন আজও উঠানো হয়, কিন্তু এই যুগে সেই যুগে ছিল অনেক বেশি। তিনি বলেন যেহেতু একটি প্রশ্ন উঠানো হয়েছিল, তাই আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে আমার পুরো বংশের চাঁদা যদি একত্রিত করা হয় তাহলে সেই অঙ্ক যা সম্পর্কে বলা হয় যে আমি তা আত্মসাৎ করেছি, এই চাঁদা আমাদের চাঁদা তার চেয়ে পাঁচ গুণ বেশি হবে আর আমার পরিবার পরিজন জনের পক্ষ থেকে যে চাঁদা ভান্ডারে এসেছে তাও তার চেয়ে বেশি। আমি মনে করি কোন বুদ্ধিমান একথা মানবে না যে আমরা পাঁচ গুণ বেশি খরচ করেছি এর এক পঞ্চমাংশ কোনোভাবে ভক্ষণের জন্য। তাই যারাই আপত্তি করে তাদের খোদার ভয় করা উচিত, আর সেই সময় আসার পূর্বে নিজেদের সংশোধনের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, যখন তাদের ইমান নষ্ট হয়ে যাবে আর নাস্তিক এবং মুরতাদে মারা যাবে। তো আমি যেটা বলেছি এমন লোক সকল যুগেই থেকে থাকে, কিন্তু তাকে সম্মুখীন হতে হয়েছে। মসিমদের যুগেও এই আপত্তি হযরত মসিমদের বিরুদ্ধে করা হয়েছে। এ সম্পর্কে তিনি বলেন যে মুসলিমত বলেন যেমন মানুষ যারা আমাদের থেকে বিচ্ছিন্ন তাদের ভিতর ভাইদের উপর কুধারণার অভ্যাস ছিল, এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হল তারা হযরত সাহেব বা মুসলিমত সম্পর্কে বলে বসে যে তিনি জামাতের রূপে ব্যক্তিগত খাতে খরচ করেন। হযরত সাহেব শেষ বয়সে একথা জেনে যান, জীবনের শেষ দিনগুলোতে তিনি এটি অবগত হন, আর তিনি আমাকে অর্থাৎ মুসলিমকে বলেন যারা মনে করে অতিথিশালা বা লঙ্গরখানার জন্য যে রূপে আসে তা আমি ব্যক্তিগত খাতে ব্যয় করি, কিন্তু এরা জানে না যারা আমার জন্য নজরানার রুপিয়া আনে অর্থাৎ তার ব্যক্তিগত খাতে খরচের জন্য যা আসে, তিনি বলেন আমি তা থেকেও লঙ্গরখানার জন্য ব্যয় করি। হযরত মুসলিমত বলেন যে আমি তার মানি অর্ডার নিয়ে আসতাম, আমি খুব ভালোভাবে জানি যে লঙ্গরখানার রুপিয়া খুবই স্বল্প আসত, এত অল্প আসত যে ব্যয় নির্বাহ সম্ভব হতো না। হযরত আমাকে বলেছিলেন যদি আমি অতিথিশালার ব্যবস্থাপনা এদের হাতে তুলে দিই অর্থাৎ আপত্তিকারীদের হাতে বা আঞ্জুমানের যারা নিজেদেরকে হত্যাকর্তা মনে করে তারা কখনো এই ব্যয় নির্বাহ করতে পারবে না। আর এমনই হয়েছে, আর আজ পর্যন্ত কুধারণা পোষণের পরিণাম দেখছে, অর্থাৎ লঙ্গরের তহবিল সবসময় ঋণগ্রস্ত, অর্থাৎ যারা মনে করত যে আমরা ভালো ব্যবস্থাপনা চালাতে পারি তারা ভুগতে থাকে আর আঞ্জুমানের কাছে ঋণগ্রস্তই থাকে। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের দোয়াও যেহেতু জামাতের সাথে ছিল, জামাতের এখন যে স্বাচ্ছন্দ্য রয়েছে তাও হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের দোয়া এবং খোদার প্রতিশ্রুতির ফসল, কোন ব্যক্তির ব্যক্তিগত প্রচেষ্টা নয়। আজ আল্লাহ তাআলার ফজলে মসীহ মওউদের লঙ্গরখানা বা অতিথিশালা সারা পৃথিবীতে বিস্তৃত রয়েছে। আরেকটি ঘটনা যা আধ্যাত্মিকতার সাথে সম্পর্কযুক্ত, নবীদের জীবন এবং তাদের তিরোধানের পরের অবস্থা, নবীদের জীবদ্দশায় জামাতের অবস্থা এবং তাদের পর জামাতের যে অবস্থা হয় তার সাথে সম্পর্ক, এটি আমি বর্ণনা করছি। আল্লাহ তাআলা আধ্যাত্মিক অধঃপতনের সংশোধনের জন্য যা পৃথিবীতে বিরাজমান থাকে, মানুষের যে অধঃপতন ঘটেছে তার সংশোধনের জন্য নবীরা আসেন, আর আধ্যাত্মিকতার উন্নত মার্গে তারা নিয়ে যান মানুষকে। যদিও নবীদের মান্যকারীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, মান্যকারীদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি বৈষয়িক উন্নতিও হয়, কিন্তু বৈষয়িক এবং জাগতিক উন্নতির মান নবীর তিরোধানের পর অনেক বৃদ্ধি পায়, এটি আমরা দেখি আল্লাহ তাআলার ফজলে। অন্যান্য নবীর জীবনেও আর মুসলিমদের জামাতেও এটি দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতির দৃষ্টিকোণ থেকে নবীর যুগের যে মর্যাদা থাকে তা পরবর্তী যুগ ধরে রাখতে পারে না। আধ্যাত্মিক উন্নতির নবীর যুগে অনেক বেশি হয়, পরের যুগে অনেক কম, পরে জাগতিক উন্নতি হয়, কিন্তু আর খোদার প্রতিশ্রুতি অনুসারেই হয়ে থাকে সেই উন্নতি, কিন্তু আধ্যাত্মিকতার মান কমে যায়। এই কথার হযরত মুসলিম আহমদ রাজিয়াল্লাহু আনহু একবার ব্যাখ্যা করেছেন। হযরত মুসলিম আহমদ আলাইহিসসালামের একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীর ইন্তেকালের অব্যবহিত পর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে রাত আরম্ভ হয়ে যায়, কিন্তু দৈহিক দৃষ্টিকোণ থেকে নবীর মৃত্যু প্রভাত উদিত হওয়ার স্বাক্ষর বহন করে। মৃত্যুর অব্যবহিত পর সূর্যোদয় অর্থাৎ বাহ্যিক সফলতার দৃশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমনই হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মুসার যুগেও এমনটি ঘটেছে। একইভাবে আজকে হযরত মসীহ মওউদের যুগে ঘটেছে। তিনি আলাইহিস সালামের যুগে যেই শেষ জলসা হয় তাতে 700 মানুষ সমবেত হয়। হযরত মসীহ ইসলাম তখন যা বলেছেন তা শোনার সাথে সম্পর্ক রাখে। তিনি বলেন, আমার মুসলিম রাজিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে আছে তিনি ভ্রমণের জন্য বাইরে আসেন রেতিছালা নামক স্থানে, যেখানে বট গাছ ছিল, মানুষের সংখ্যা ও ভিড় দেখে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে মনে হয় আমাদের কাজ সমাপ্ত, কেননা এখন বিজয় এবং সাফল্যের লক্ষণাবলী প্রকাশ পেয়ে গেছে। এরপর আহমদীয়দের উন্নতির কথা বারংবার তিনি বলেন আর বলেন, আল্লাহ তাআলা আহমদীয়দকে কত উন্নতি দিয়েছে, এখন তো আমাদের জলসায় 700 মানুষ অংশগ্রহণের জন্য এসে গেছেন। তিনি বলেন যে এত মানুষ এসেছে, মনে হয় যেন আমার কাজের সমাপ্তি ঘটেছে, এটি এত বড় সফলতা যে আমি মনে করি যে কাজের জন্য খোদা আমাকে পাঠিয়েছেন সেই কাজ পূর্ণতা লাভ করেছে, এখন আহমদীয়তকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। হযরত মসীহ মওউদ এ কথা বলেছেন। হযরত মুসলিম মওউদ বলেন, এটি ছিল তার খোদার উপর তাওয়াক্কুল ও দৃঢ় বিশ্বাস। 700 মানুষ জলসায় আসার কারণে তিনি বলেন যে সংখ্যা এত বেড়ে গেছে যে এখন কেউ জামাতকে নিশ্চিহ্ন করতে পারবে না, এখন আহমদীয় সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। হযরত মুসলিম মওউদ বলেন যে আমার মনে পড়ে যখন অতিথিশালার ব্যয়ভার বেড়ে যায়, কাদিয়ানে অজস্র ধারায় মেহমান আসতে থাকে, মসীহ মওউদ আলাইহিস সালামের বিশেষভাবে দুশ্চিন্তা হয় যে ব্যয়ভার কিভাবে বহন করা সম্ভব হবে। কিন্তু এখন অবস্থা দেখুন, এক একজন আহমদি পুরো লঙ্গরখানার ব্যয়ভার বহন করতে পারবে, এটি মুসলিম মওউদের যুগের কথা। এখন আল্লাহর ফজলে আরো বেশি প্রাচুর্য লাভ হয়েছে। তিনি বলেন, হযরত মুসলিম ইসলাম ভূমিকম্প সম্পর্কে তার ভবিষ্যৎবাণী যখন প্রচার করেন কাদিয়ানে, বহু মানুষ এসে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বন্ধুদেরকে নিয়ে বাগানে অবস্থান করেন, সেখানে তাবুতে বসবাস আরম্ভ করেন। সেই দিনগুলোতে কাদিয়ানে যেহেতু অতিথির আগমন অনেক বেড়ে যায়, তাই একদিন তিনি আমাদের মাকে বলেন যে এখন তো রূপে আর আসার কোন পথ দেখে না, ব্যয় অনেক বেড়ে গেছে, আমার মনে হয় কারো কাছ থেকে ঋণ নিলে হয়, কেননা খরচের জন্য হাতে কোন রুপিয়া নেই। কিছুক্ষণ পর বা স্বল্প সময় পর তিনি জোহরের নামাজের জন্য যান, ফিরে আসার পর তিনি মুস্কি হাসছিলেন। ফিরে আসার পর প্রথমে তিনি কামরায় বা কক্ষে যান, কিছুক্ষণ পর বেরিয়ে আসেন, আমার মাকে বলেন যে মানুষ খোদার অবিরত নিদর্শন দেখা সত্ত্বেও অনেক সময় কুধারণা পোষণ করে। আমি ভেবেছিলাম যে লঙ্গরখানার জন্য রুপিয়া নেই, ঋণ করতে হবে, কিন্তু যখন নামাজে গেলাম ময়লা বা নোংরা কাপড় পরিহিত এক ব্যক্তি এগিয়ে আসে এবং একটা পুটুলি আমার হাতে ধরিয়ে দেন। আমি তার অবস্থা দেখে অনুমান করলাম যে হয়তো কিছু পয়সা থাকবে, এতে ভারী ছিল, ভাঙতি পয়সার কারণে, কয়েন্স এর কারণে হয়তো সেটি ভারী দেখাচ্ছিল, কয়েক পয়সাই হয়তো হবে। কিন্তু ঘরে এসে খুলে দেখলাম তা থেকে কয়েকশত রুপিয়া বেরিয়ে এসেছে। তো দেখো সেই রুপিয়া আজকের চাঁদার মোকাবেলায় কি বা মূল্য রাখে। আজকে যদি কাউকে বলা হয় যে হজরত মসীহ মদের যুগের একটা দিন তোমাকে দেয়া হবে, শর্ত হলো লঙ্গরখানার একদিনের ব্যয়ভার তোমাকে বহন করতে হবে, সে বলবে একদিনের নয় সারা বছরের খরচ নিয়ে নাও, কিন্তু আল্লাহর খাতিরে মসীহ মদের যুগের একটা দিন দেখার সুযোগ দাও। কিন্তু আজকে সেই সুযোগ কোথায়, যা মুসলিমদের যুগের কোরবানিকারীরা দেখেছেন? নিঃসন্দেহে কোরবানি বেড়েছে, কিন্তু সে যুগের একটা নিজস্ব মর্যাদা ছিল। হযরত মুসলিহ মদ বলেন যে আমার কোরআন শরীফে আমি একটি ছোট নোট লিখেছি, যার হৃদয়ের সেই চিত্র ভালোভাবে তুলে ধরে, যা নবীর যুগ যারা দেখেছে তাদের মাঝে বিরাজমান থাকে। সালামুন শব্দের নিচে আমি নোট লিখেছি, অর্থাৎ সে রাতে শান্তি এবং শান্তি বিরাজ করে। সূরা কদরের তাফসীরে বলছেন, তিনি বলেন হায় মুসীহ মওদের সময় স্বল্প ছিল, নোট লেখা ছিল হায় মুসীহ মওদের সময় তখন স্বল্প ছিল কিন্তু শান্তি ছিল। পরে আল্লাহ তাআলা আমাদের অনেক উন্নতি দিয়েছেন, কিন্তু এই উন্নতি মসীহ মওদের যুগের কিভাবে সামনে দাঁড়াতে পারে বা মোকাবেলা করতে পারে, এতে সন্দেহ নেই। আজ জাগতিক দৃষ্টিকোণ থেকে আমাদের কথা মানুষ বেশি শুনে, অনেক মানুষ আমাদের নাগালের ভিতর রয়েছে, বড় বড় রাজনীতিবিদ এবং সরকারকেও আমরা কথা শুনিয়ে থাকি বা পৌঁছাতে পারি। হযরত মসীহ মওদের যুগের দৃষ্টিকোণ থেকে আর্থিক দিক থেকে জামাত বেশি মজবুত এবং দৃঢ়। আজকে এক এক ব্যক্তি এত চাঁদা দেয়, হযরত মসীহ ইসলামের যুগে এক বছর এবং দু বছরেও এত চাঁদা সংগৃহীত হতো না, কিন্তু তা সত্ত্বেও কেউ একথা বলতে পারবে না যে আজ এই যুগ সেই যুগের চেয়ে উত্তম বা শ্রেয় বা শ্রেষ্ঠ। কিন্তু তা সত্ত্বেও আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দোয়ার উত্তরাধিকারী হতে পারি। সে যুগ যদিও দেখা সম্ভব নয়, যদি আমাদের মাঝে এই আবেগ এবং এই প্রেরণা সৃষ্টি হয় যে তার মিশনের পরিপূর্ণতার জন্য সেভাবে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমরা কাজগুলো যা তিনি আমাদের মাঝে ফুৎকার করতে চেয়েছেন আর সেই আধ্যাত্মিকতায় আমরা উন্নতি করব যা তিনি তার সাহাবিদের মাঝে সৃষ্টি করেছেন। আরো কিছু উদ্ধৃতি আছে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর, যা হযরত মসীহ ইসলামের জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে এবং তার যুগের সাথে সম্পর্কযুক্ত আমি তা উপস্থাপন করছি। হযরত মসীহ ইসলামের সাহাবাদের তার প্রতি যে ভালোবাসা ছিল এর চিত্র অঙ্কন করতে গিয়ে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা মসীহ ইসলামকে দেখেছি, তাকে যারা পেয়েছে তাদের তার প্রতি যে ভালোবাসা ছিল তা পরের প্রজন্ম ধারণাও করতে পারে না, বা যাদের বয়স হযরত মসীহ মওউদের যুগে কম ছিল তারা ছিল, কিন্তু ততটা সচেতন ছিল না। কিন্তু তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে এমন হৃদয় দিয়েছেন যে আমি শৈশব এইসব বিষয়ের প্রতি মনোযোগী ছিলাম। যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহচর্যে ছিলেন তাদের মসীহ মওউদের প্রতি ভালোবাসার কথা আমি অনুমান করেছি। আমি দেখেছি যে মসীহ মওউদের বিচ্ছিন্নতার কারণে তাদের জীবন নিরানন্দ হয়ে গিয়েছিল, পৃথিবীতে কোন সৌন্দর্য তাদের জন্য আর অবশিষ্ট ছিল না। হযরত খলিফাতুল মাসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যে কত বড় মনের মানুষ ছিলেন, যারা অবহিত তাদের জানা আছে যে কত দৃঢ়প্রত্যয়ী এবং দৃঢ় সংকল্পের মানুষ ছিলেন। তিনি তার দুঃখ প্রকাশ পেতে দিতেন না, কিন্তু তিনি অনেকবার যখন একা থাকতেন, পাশে কেউ থাকত না, আমাকে বলেন যে মিয়া, হযরত সাহেবের ইন্তেকালের পর থেকে আমার দেহে শূন্যতা অনুভব করি, আমি এই পৃথিবী আমার কাছে শূন্য মনে হয়। মানুষের মাঝে আমি চলাফেরা করি, কাজও করি, কিন্তু তারপরও এমন মনে হয় যে পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। তিনি ছাড়া আরো অনেকে আমি দেখেছি, যারা হযরত মসীহ মওউদের সাহচর্য ছিলেন, তাদের ভালোবাসা এবং প্রেম এমন পর্যায়ের ছিল যে কোনো কিছুতেই তারা আনন্দ পেতেন না। তারা চাইতেন যে হায়, আমাদের প্রাণবায়ু বেরিয়ে গেলে আমরা হযরত মসীহ মওউদের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারতাম। আরেক স্থানে জামাতি কর্মীদের নসিহত করতে গিয়ে, বিশেষ করে এমন দেশে যেখানে দ্রব্যমূল্য অনেক বেশি, দারিদ্র অনেক, এমন লোকদের নসিহত করতে গিয়ে বলেন যে আল্লাহর কাছে হাত পাতুন, আঞ্জুমানের উপর দৃষ্টি রাখার পরিবর্তে। আর এই দৃষ্টিকোণ থেকে মসীহ ইসলামের একটা ছোট্ট কথার দৃষ্টান্ত তিনি তুলে ধরেন। তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অনেক শীত অনুভব করতেন, এজন্য তিনি কস্তুরি খেতেন। দেশি হাকিমদের ব্যবস্থাপত্র যে কস্তুরি খেলে শীত দূর হতো, শিশি ভরে তিনি জেবে রেখে দিতেন, প্রয়োজনে ব্যবহার করতেন। আর বলতেন, একটি ছোট শিশি জেবে এসে যায়, প্রায় দু বছর চলে তাতে, কিন্তু যখন ধারণা জাগে যে কস্তুরি অল্প রয়ে গেছে আর শিশি দেখি, তখন তা ফুরিয়ে যায়। যতদিন দেখেন না, খেতে থাকেন, তাতে বরকত সৃষ্টি হয়, কিন্তু যখন দেখি কিছুক্ষণ পর তা ফুরিয়ে যায়। তো হযরত মুসলিম মওউদ বলেন যে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের গায়েব বা অদৃশ্য থেকে জীবিকা বান্দাদের জন্য সরবরাহ করেন, আর তার জীবিকা সরবরাহের ধরন বড় অদ্ভুত। তাই সেই সত্তার কাছে হাত পাত যার ভান্ডার কখনো ফুরায় না, আঞ্জুমানের কাছে কেন হাত পাত যার কাছে অঙ্কই নেই তোমাদের চাহিদা পূরণের জন্য। তাই খোদার ইবাদতকারী হয়ে যাও, অদৃশ্য বা গায়েব থেকে আল্লাহ তাআলা জীবিকা সরবরাহ করবেন, তার কাছে চাও। সাধারণ আঞ্জুমানে আহমদিয়ার কাছে তোমাদের জীবিকা নির্বাহের মতো রুপিয়া নেই, এখানে যে রুপিয়া আসে তা জামাতের চাঁদা থেকেই আসে, আর এটি অত বেশি নয়। আর এসব দেশে আমি যেভাবে বলেছি দ্রব্যমূল্য বেশি, অনেক সময় মানুষের অবস্থা এমন হয়ে থাকে যে তারা বলে যে আমাদের চলছে না, অনেকে চিঠিতে লেখেও, আমি জানি, তাদেরকে আমি বলেছি যে পাক ভারতে দ্রব্যমূল্য অনেক বেশি, কর্মীদের যে বেতন দেয়া হয় তা দ্বারা বড় কষ্টেই জীবিকা নির্বাহ হয়। যতটা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব তা দেওয়া হয়। এমন লোকদের তাদের প্রতিও তাকানো উচিত যারা চরম দারিদ্রের কষাঘাসে জর্জরিত, সন্তান সন্ততি এবং নিজের চিকিৎসারও তাদের সামর্থ্য নেই অসুস্থতার ক্ষেত্রে। তাই আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তার উপর নির্ভর করার তাওয়াক্কুলের বেশি প্রয়োজন রয়েছে, আর নিজের অভাব মোচনের জন্য এদিক সেদিক হাত না পেতে তার সামনেই বিনত হওয়া উচিত বা ঝুঁকা উচিত।
মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে একটা ভবিষ্যৎবাণীর উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে শত শত ভবিষ্যৎবাণী মসীহ মওউদ ইসলামের পরে পূর্ণতা লাভ করেছে, আর হযরত মসীহ মওউদের সত্যতার স্পষ্ট প্রমাণ সাব্যস্ত হয়েছে। দৃষ্টান্তস্বরূপ আমার সম্পর্কে তার ভবিষ্যৎবাণী ছিল যে সে প্রতাপ, মাহাত্ম্য এবং সম্পদের অধিকারী হবে। এখন আপনারা দেখুন হযরত মসীহ ইসলামের জীবদ্দশায় তার কতটা সম্পত্তি ছিল। তিনি বিরোধীদের পুরস্কারের চ্যালেঞ্জ দিতে গিয়ে লিখেছেন যে আমার সম্পত্তি যা 10,000 রুপিয়া মূল্যমানের তা পেশ করছি। অর্থাৎ তখন তার সম্পত্তি ছিল শুধু 10,000 রুপিয়া মূল্যমানের, কিন্তু এখন তার লক্ষ লক্ষ রুপিয়াতে পৌঁছেছে। এই সম্পদ কোথেকে এসেছে? সবই খোদা তালার কৃপা। নতুবা আমার মনে আছে হযরত মসীহ ইসলামের ইন্তেকালের পর যখন নানা যান হযরত মীর নাসের নবাব সাহেব আমাদের জমির কাগজপত্র ফেরত দিয়েছেন, হযরত মসীহ মওউদের যুগে তার কাছে ছিল, তিনি হযরত মসীহ মওউদকে দলিলপত্র ফেরত দেন। মসীহ মওউদ রাজন বলছেন, আমি নিজেকে এত অসহায় মনে করতাম যে আমি হতভম্ব ছিলাম যে করব কি। ঘটনাক্রমে শেখ নূর আহমদ সাহেব আমার কাছে আসেন এবং বলেন যে আমি জানতে পেরেছি যে আপনার এক কর্মচারীর প্রয়োজন জমির দেখাশোনার দায়িত্ব নেওয়ার জন্য, এক ম্যানেজারের প্রয়োজন। আমি বললাম যে আমি বেতন কোথেকে দেব, আমার কাছে কোনো টাকা নেই বেতন দেওয়ার মতো, আর সম্পত্তি থেকে এতটা আয়েরও আশা নেই। তিনি বলেন আপনি সর্বনিম্ন যত বা যা দিতে পারেন দেন, আর নিজেই বলেন যে আপনি আমাকে মাসে মাসিক 10 রুপিয়া বেতন দেবেন। আমি তাকে কর্মচারী নিযুক্ত করলাম, আর ভাবলাম যে এতটা আয় তো আসবেই, কিন্তু পরে খোদা এত কৃপা বাড়ি বর্ষণ করেন, শহরের উন্নতির পাশাপাশি এই সম্পত্তির মূল্য বৃদ্ধি পেতে থাকে। কোরআন শরীফের প্রথম অনুবাদ ছাপার যখন প্রশ্ন ওঠে, অনেকেই আপত্তি করে যে তিনি যে পয়সা ব্যয় করেছেন কোথা কোথেকে আসলো। তো এর উত্তর আসছে, তিনি বলেন কোরআন শরীফের প্রথম অনুবাদ ছাপার যখন প্রশ্ন আসে, আমি ভাবলাম এই অনুবাদ ছাপার পুরো ব্যয়ভার বহন করবে আমাদের পরিবার, অর্থাৎ তিনি এবং তার ভাই বোন। আমি তখন শেখ নূর আহমদ সাহেবকে ডেকে পাঠালাম, বললাম যে এখন আমার 2,000 রুপিয়ার প্রয়োজন, এ পরিমাণ অঙ্ক দেয়া যেতে পারে কি? তিনি বলেন আমি জমির, আপনি জমির কিছু অংশ আবাসিক বসত বাড়ির জন্য বিক্রির অনুমতি দিন, যত টাকা চান এসে যাবে, আমি কিছুটা জমি বিক্রয়ের অনুমতি দেই। 50 কেনালের মতো ছিল এই ভূমি, সেই স্থানে অবস্থিত যেখানে পরে দারুল ফজল আবাসিক এলাকা গড়ে ওঠে। কিছুক্ষণ পর শেখ সাহেব আসেন, তার হাতে রুপিয়ার থলে ছিল। তিনি বলেন এখানে 2,000 রুপিয়া রয়েছে, 10,000 প্রয়োজন হয় তাও সরবরাহ করা যেতে পারে। আমি বললাম যে আমার এখন এত টাকারই প্রয়োজন ছিল, কোরআন ছাপার জন্য রুপিয়ার প্রয়োজন ছিল, বেশি দরকার ছিল না। এভাবে কাদিয়ানের দারুল ফজল পাড়া সম্পর্কে বলছেন যে এভাবে এই পাড়ার ভিত রচিত হয়, আর সেই রুপিয়া কোরআন প্রকাশের প্রকাশ খাতে ব্যয় করা হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাদিয়ানের জন্য ভালোবাসা যে কত গভীর ছিল আর কিভাবে তিনি কাদিয়ানকে দেখতেন তা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে যে সমস্ত জায়গার সাথে খোদার সম্পর্ক থাকে সেগুলোকে স্থায়ীভাবে বরকত মণ্ডিত করা হয়। কাদিয়ানা এমন একটি স্থান যেখানে খোদার এক মনোনীত ব্যক্তি প্রেরিত হয়েছেন, আর এখানে তিনি সারা জীবন কাটিয়েছেন। এই জায়গার প্রতি তিনি ভালোবাসা রাখতেন। হযরত মসীহ মওউদ ইসলাম যখন লাহোর যান, তার অন্তিম সফরে তিনি যখন লাহোর যান যেখানে তার ইন্তেকাল হয়, একদিন একটি গৃহে ডেকে আমাকে তিনি বলেন যে মাহমুদ দেখো এই রোদ কত ফ্যাকাশে দেখাচ্ছে। হযরত মুসলিমত বলেন যে আমার কাছে তেমনই মনে হয় যেভাবে নিত্যদিন চোখে পড়তাম। আমি বললাম যেটি নিত্যদিনের রোদের মতোই তো। হযরত মসীহ ইসলাম বলেন না, এখানকার রোদ কিছুটা ফ্যাকাশে এবং অনুজ্জ্বল। কাদিয়ানের রোদ অত্যন্ত স্বচ্ছ এবং উজ্জ্বল, যেহেতু কাদিয়ানেই তার কবরস্থ হওয়ার ছিল। তাই তিনি এমন একটি কথা বলেছেন যার মাধ্যমে কাদিয়ানের প্রতি তার ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশ পায়। আরেকটি ঘটনা তিনি বর্ণনা করছেন যা ঘোড়া আরোহণের সাথে সম্পর্কযুক্ত, বা হযরত মসীহ মওউদের সাইকেল চালানো বা ঘোড়ায় আরোহণের তুলনা সংক্রান্ত। তিনি বলেন যে আমার মনে আছে একবার হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মৃত্যুর কিছুকাল পূর্বে আমাকে একটা মাদা ঘোড়া ক্রয় করে দেন। ক্রয় করেননি, বরং উপহারস্বরূপ তাকে পাঠানো হয়েছিল। এর বিস্তারিত বিবরণ হল যে আমি ছেলেদেরকে সাইকেল আরোহণ করতে দেখে হৃদয়ে সাইকেল চালানোর আগ্রহ জাগে। হযরত মসীহ মওউদের সকাশে আমি এই আগ্রহের কথা উল্লেখ করলে তিনি বলেন যে সাইকেল চালানো আমার পছন্দ নয়, আমি ঘোড়াকেই পুরুষের সওয়ারি বা বাহন মনে করি। আমি বললাম তাহলে আমাকে ঘোড়াই ক্রয় করে দেন। তিনি বলেন আমার ঘোড়াও সেটি পছন্দ যা হবে মজবুত এবং শক্তিশালী। আমাকে হয়তো দক্ষ সওয়ারি হিসাবে দেখাচ্ছিল। তার কথার পেছনের উদ্দেশ্য, তিনি কপুরথলার আব্দুল মজিদ সাহেবকে লিখেছেন যে ভালো ঘোড়া ক্রয় করে পাঠিয়ে দেন। খান সাহেবকে লেখার উদ্দেশ্য হল তার পিতা রাজ্যের আস্থা বলের ইনচার্জ ছিলেন। তাদের পরিবারের সদস্যরা ঘোড়ার সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন। তিনি মাদা ঘোড়া ক্রয় করে পাঠিয়ে দেন, পয়সা নেন। মসীহ ইসলামের ইন্তেকালের পর স্বাভাবিকভাবে তার ইন্তেকালের আমাদের খরচের উপর প্রভাব পড়ে। তাই আমি সেই ঘোড়া বিক্রি করার মনস্থ করলাম। প্রথম অংশে এটি স্পষ্ট করা হয়েছে যে তিনি কোন বাহন পছন্দ করতেন। এরপর হযরত মুসলিম নিজের অবস্থা বর্ণনা করেন, তা আমি আপনাদের শোনাচ্ছি। এই ঘোড়া বিক্রির মনস্থ করি যেন এর খরচের চাপ আমার মায়ের উপর যেন না পড়ে। আয়ের উৎস যেহেতু সীমিত ছিল, হযরত আম্মাজান উম্মুল মুমিনের উপর চাপ পড়ত। তিনি বলেন আমার এক বন্ধু যিনি আমার ইচ্ছা সম্পর্কে অবগত হয়েছেন, যিনি এখনো জীবিত, তিনি সংবাদ পাঠান যে এই ঘোড়া, এই মাদা ঘোড়া মসীহ ইসলামের উপহার, এটি বিক্রি করবেন না। তখন আমার বয়স ছিল 19 বছর। যেই জায়গায় এই কথা আমাকে বলা হয়েছিল সেই জায়গার কথা এখনো আমার মনে আছে। আমি তখন খালের কিনারায় তাশহিজুল আজহানের অফিসের পূর্ব দক্ষিণে দাঁড়িয়েছিলাম। যখন আমাকে বলা হলো যে এই ঘোড়া হযরত মসীহ ইসলামের উপহার, তাই এটি বিক্রি করা সমীচীন হবে না, তখন তাৎক্ষণিকভাবে আমার মুখ থেকে যে শব্দ নিঃসৃত হয় তা হল নিঃসন্দেহে এটি মসীহ ইসলামের উপহার। কিন্তু এর চেয়ে বড় উপহার হলেন হযরত উম্মুল মুমিনিন। আমি ঘোড়ার খাতিরে হযরত উম্মুল মুমিনকে কষ্ট দিতে চাই না, আমি ঘোড়া বিক্রি করে দেই। আমি যেভাবে বলেছি হযরত মসীহ মওউদের যে মুজাহিদের মনোবৃত্তি ছিল তাও জানা যায়। তিনি বাহন হিসাবে ঘোড়াকে অন্য বাহনের উপর প্রাধান্য দেন। হযরত মসীহ মওউদের হযরত উম্মুল মুমিনিনের যে আন্তরিকতা এবং আবেগ এবং অনুভূতি ছিল তাও বোঝা যায়। এরপর হযরত মসীহ মওউদের ইন্তেকাল এবং তার নিজের অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলেন, হযরত মসীহ মওউদের যখন ইন্তেকাল হয় তখন মনে করা হয় যে তিনি আকস্মিক ভাবে ইন্তেকাল করেছেন। কিন্তু এ সম্পর্কে কিছু কথা আমি পূর্বেই অবগত হই যে যা থেকে এমন মনে হতো যে কোন অনেক বড় বিপ্লব আসতে যাচ্ছে। যেমন আমি স্বপ্নে দেখেছি যে আমি বেশি মকবরা থেকে একটি নৌকায় বসে আসছি। পানির গতি এত প্রবল ছিল যে ভয়াবহ অবর্ত সৃষ্টি হয় এবং নৌকা হুমকিগ্রস্ত হয়। এর ফলে নৌকায় সব আরোহীর অবস্থা নৈরাশ্যের পর্যায়ে পৌঁছে যায়। তখন পানি থেকে একটা হাত বের হয় যাতে এক চিরকুট লেখা ছিল যে এখানে এক পীরের কবর রয়েছে। তার কাছে আকুতি মিনতি করলে নৌকা নিরাপদে পার হয়ে যাবে। আমি বললাম যে এটি তো শিরক, আমাদের প্রাণ গেলেও আমরা এমনটি করব না, ততক্ষণে আশঙ্কা আরো বেড়ে যায়। আর সাথীদের কেউ কেউ বলে যে এমনটি করলে অসুবিধা কি, তারা পীর সাহেবকে চিঠি লিখে আমার অজান্তে পানিতে ফেলে দেয়। স্বপ্নে সেই দৃশ্য তিনি দেখছিলেন। আমি যখন জানতে পারলাম, আমি সেই পত্র পানিতে ঝাঁপ দিয়ে বের করে নিয়ে আসি। আর এটি করতেই সেই নৌকা সামনে এগিয়ে যেতে থাকে আর সকল আশঙ্কা উবে যায়। তিনি বলেন, হযরত মসীহ ইসলামের যখন ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা আমার হৃদয়কে সুগভীর দৃঢ়তা দান করেন। আমার মন এদিকে নিবদ্ধ হয় যে এখন আমাদের উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত হয়েছে। আমি তখনই অঙ্গীকার করি যে হে আমার খোদা, আমি তোমার মসীহ মওউদের লাশের সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করছি যে এই কাজের জন্য পৃথিবীতে যদি এক মানুষও না থাকে, আমি এই কাজ অব্যাহত রাখব। তখন আমার মাঝে এমন এক শক্তি প্রবেশ করে যে এটি ভাষায় বর্ণনা করার মতো নয়। এর কিছুটা বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আর জামাতকে নসিহত করতে গিয়ে তিনি বলেন, কষ্ট এবং সমস্যা দেখে ভয় পাওয়া উচিত নয়। তিনি বলেন, হযরত মসীহ মওউদের যখন ইন্তেকাল হয়, আমি মানুষের মুখে এমন কথা শুনি যে তার অকাল মৃত্যু হয়েছে। এমন কথা যারা বলতো তারা এটি বলতো না যে নাউজুবিল্লাহ তিনি মিথ্যাবাদী, কিন্তু বলতো যে তার মৃত্যু এমন এক সময় হয়েছে যখন তিনি খোদার বাণী সঠিকভাবে পৌঁছাতে সক্ষম হননি আর তার ভবিষ্যৎ বাণীগুলো পূর্ণ হয়নি। আমার বয়স তখন যেভাবে পূর্বে বলা হয়েছে 19 বছর ছিল। এমন বাক্যাবলী শোনার পর আমি তার লাশের মাথার দিকে দণ্ডায়মান হই এবং আল্লাহকে সম্বোধন করে দোয়া করি যে হে আল্লাহ, ইনি তোমার প্রিয় ছিলেন, যতদিন তিনি জীবিত ছিলেন তোমার ধর্মের দৃঢ়তার জন্য তিনি অশেষ ত্যাগ স্বীকার করেছেন। এখন তুমি তাকে নিজের কাছে ফেরত ডেকেছ। মানুষ বলছে যে তার অকাল মৃত্যু হয়েছে, হতে পারে এমন কথা যারা বলে বা তাদের বাকি সাথীদের জন্য এটি এমন কথা স্খলনের কারণ হতে পারে, জামাতের শৃঙ্খলা নষ্ট হতে পারে। তাই হে খোদা, আমি তোমার কাছে অঙ্গীকার করছি যে যদি পুরো জামাতও তোমার ধর্ম থেকে বিচ্যুত হয়, আমি এর জন্য আমার প্রাণ বিসর্জন দেব। তখন আমি নিশ্চিত হই যে এই কাজ আমাকেই করতে হবে। আর এই বিষয়টি 19 বছর বয়সে আমার হৃদয়ে এমন এক অগ্নি সঞ্চার করে যে আমি আমার সারা জীবন ধর্মের সেবায় নিয়োজিত করেছি, বাকি সব লক্ষ্যকে জলাঞ্জলি দিয়ে একমাত্র লক্ষ্য সামনে রেখেছি যে হযরত মসীহ ইসলাম যেই কাজের জন্য পৃথিবীতে এসেছিলেন সেই কাজ এখন আমাকেই করতে হবে। সেই সংকল্প যা আমার হৃদয়ে তখন সৃষ্টি হয়েছিল, আজও নিত্য নতুন স্বাদ আমি এর নিজের মাঝে অনুভব করি। আর তার লাশের মাথার দিকে দাঁড়িয়ে যে অঙ্গীকার আমি তখন করেছিলাম তা পথের সাথী হিসেবে আমাকে সাথে নিয়ে যায়। আমার সেই অঙ্গীকারই আজ পর্যন্ত আমাকে দৃঢ়তার সাথে আমার এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত রেখেছে। বিরোধিতার শত শত তুফান আমার বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে, কিন্তু সেই এই পাথরের সাথে নিজের মাথায় ভেঙেছে যে পাথরে আল্লাহ তাআলা আমাকে দাঁড় করিয়েছেন। আর বিরোধীদের সকল অপচেষ্টা, সকল ষড়যন্ত্র, সকল দুষ্কৃতি যার তারা আশ্রয় নিয়েছে তা স্বয়ং তাদের বিরুদ্ধেই বর্তেছে। আর আল্লাহ তাআলা স্বীয় বিশেষ অনুগ্রহে আমাকে প্রতিটি ক্ষেত্রে সফলতা দেখিয়েছেন। এমনকি এমন মানুষ যারা হযরত মসীহ মওউদের ইন্তেকালের সময় এটি বলতো যে তার অকাল মৃত্যু হয়েছে, তার মিশনের সফলতা দেখে হতভম্ব হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি অঙ্গীকার করে আর নিশ্চিত হয় যে এই কাজ আমাকেই করতে হবে, তার পথে সহস্র সমস্যা মাথাচাড়া দিলেও, সহস্র বাধা বিপত্তি দেখা দিলেও, সহস্র প্রতিবন্ধকতা তার পথে বাদসাধ্য, সেই সবকিছু অতিক্রম করে সেই ময়দানে পৌঁছে যায় যেখানে সফলতা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে। এখন জামাতের সদস্যদের জন্য তিনি নসিহত করছেন শোনার সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ আমাদের জামাতের প্রত্যেক ব্যক্তিরই অঙ্গীকার করা উচিত যে ধর্মের কাজ আমাকেই করতে হবে। এই অঙ্গীকারের পর তাদের মাঝে জাগরণ সৃষ্টি হবে, প্রতিটি কঠিন বিষয় সহজ সাধ্য হয়ে যাবে, প্রতিটি কাঠিন্য সহজ সাধ্যতায় রূপ নেবে, সকল সংকীর্ণতা স্বাচ্ছন্দ্যে রূপ নেবে। নিঃসন্দেহে কিছু কষ্ট, সমস্যা এবং দুঃখ বেদনার তাদের সম্মুখীন হতে হবে, কিন্তু তারা তাতে প্রশান্তি বোধ করবে। কোরআনে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন যে ধর্মের পরিপূর্ণতার জন্য শুধু তুমি আমার সম্বোধিত, তোমার সাহাবা, এ কাজে অংশ নিক বা না নিক, তোমাকে দিয়া আমি অবশ্যই কাজ নেব। এই কারণেই দিবারাত্র এই কাজে তিনি রত থাকতেন, তার প্রতিটি চলাফেরা, ওঠা বসা, কথা এবং কর্ম এই কাজের জন্য নিবেদিত ছিল যে খোদার ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই কথা তিনি বুঝতেন যে আসলে এটি আমারই কাজ, অন্য কারণ নয়, এটি সুন্নত যা আমাদেরকে অবলম্বন করতে হবে। এরপর খোদার কৃপা এবং জামাতের উন্নতি এবং আমাদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলার এটি বিশেষ অনুগ্রহ যে তিনি একান্তসীয় অনুগ্রহে সেই অঙ্গীকার পালনের সুযোগ দিয়েছেন যার কথা উল্লেখ করা হয়েছে। আর আমি তিনি আলাইহিস সালামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য আমার সারা জীবন উৎসর্গ করে রেখেছি, যার ফলাফল আজ সবাই দেখছে যে পৃথিবীর অধিকাংশ দেশে আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়ে গেছে। সহস্র সহস্র মানুষ যারা এর পূর্বে শিরিকে লিপ্ত ছিল বা খ্রিস্ট ধর্মের শিকারে পরিণত হয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা আরম্ভ করেছে। কিন্তু এইসব ফলাফল সত্ত্বেও এই সত্য কখনো ভুললে চলবে না যে পৃথিবীর জনবসতি এখন 250 কোটির মতো, এখন 300 কোটির মতো। হুজুর বলছেন তাদের সবাইকে এক আল্লাহর বাণী পৌঁছানো এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মান্যকারীদের অন্তর্ভুক্ত করা আহমদিয়া জামাতেরই দায়িত্ব। তাই অনেক বড় কাজ আমাদের সামনে রয়েছে আর এটি অনেক বড় একটি বোঝা যা আমাদের দুর্বল স্কন্ধে ন্যস্ত করা হয়েছে। এত গুরুত্বপূর্ণ কাজে খোদা তালার নিদর্শনমূলক সাহায্য এবং সমর্থন ছাড়া সফলতার কোন রাস্তা নেই বা পথ নেই। আমরা তার দুর্বল এবং তুচ্ছ বান্দা, আমাদের কোন কাজ তার ফজল এবং কৃপা ছাড়া ফলপ্রদ হতে পারে না। তাই তার কৃপারাজি আকর্ষণের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। মুসলিম ইসলামের সবের বা সব দেহের সামনে দাঁড়িয়ে তিনি যে অঙ্গীকার করেছেন যে আমাদের সবারই অঙ্গীকার হওয়া উচিত, কেননা এর সাথেই এর মাধ্যমে উন্নতি হবে আর এইভাবে আমরা জামাতের সক্রিয় অংশে পরিণত হতে পারি। আসলে অঙ্গীকার খোদার সাথে। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন, আমরা যেখানে কোন মানুষের সাথে এমন অঙ্গীকার করতে পারে যেভাবে হযরত মুসলিহ আহমদের মাথার পাশে দাঁড়িয়ে তিনি করেছিলেন, সেখানে খোদার সাথে কেন এমন অঙ্গীকার করতে পারবো না যে হে আল্লাহ, সারা পৃথিবীও যদি তোমাকে পরিত্যাগ করে আমরা কখনো তোমাকে পরিত্যাগ করব না। এই অঙ্গীকার আমাদের সবার করতে হবে। আজকে যখন নাস্তিকতার তুফান অতি প্রবল, সেখানে আমাদেরকে এই অঙ্গীকার নবায়নের প্রয়োজন রয়েছে আর পুরো আন্তরিকতার সাথে অঙ্গীকার পালনের প্রয়োজন আছে। নিজেদের কর্ম খোদার শিক্ষাসম্মত করতে হবে। আমাদের সবার এই অঙ্গীকার করা উচিত যে আমরা শিরক থেকেও দূরে থাকব আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মিশনের সফলতার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহর সাথে আমরা এই যুগে মহানবী ইসলামের পতাকাকে উড্ডীন রাখার যে অঙ্গীকার করেছি তাও রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.